শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু। তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পাক কিতাবের যাত্রায় আমরা শুনেছি যে গুনাহগারদের চিরস্থায়ী শাস্তি হতে রক্ষা করার জন্য আল্লাহর পরিকল্পনার বিষয়ে নবীগণ ঘোষণা করেছিলেন। নাজাতের পরিকল্পনা কি? এর উত্তর হল ঈসার ক্রুশীয় মৃত্যু। আল্লাহর নবীগণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে ধার্মিক নাজাতদাদাকে অবশ্যই মারা যেতে হবে, অধার্মিকদের জন্য নিজের রক্ত ঝরাতে হবে, আমাদের গুনাহের শাস্তি বহন করতে হবে, ঠিক একটি নিখুঁত মেষশাবকের মতো। শুধুমাত্র এর মাধ্যমেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারেন এবং তার ধার্মিকতা বজায় রেখে আমাদের ধার্মিক বলে গণিত করতে পারেন। পাক কিতাবের ধারাবাহিক অধ্যয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাহিনীতে আমরা চলে এসেছি, আর তা হচ্ছে মসীহের ঐতিহাসিক মৃত্যু এবং পুনরুত্থান। আল্লাহর ইচ্ছায় আজকে এবং আমাদের পরবর্তী অধ্যয়নগুলোতে আমরা দেখব যে ঈসা মসীহ কীভাবে দুনিয়ার গুনাহের জন্য নিজের জীবন কোরবানি করেছিলেন। আমাদের গত পাঠে আমরা দেখেছি যে প্রধান ইমাম কীভাবে একজন বিশ্বাসঘাতককে পেয়েছিল। সেই বিশ্বাসঘাতক তাদেরকে ঈসা এবং তার সাহাবিদের কাছে নিয়ে গিয়েছিল। আমরা দেখেছি তারা কীভাবে ঈসাকে ধরেছিল, বেঁধেছিল এবং তাদের সাথে নিয়ে গিয়েছিল। আশ্চর্য, আল্লাহর শক্তিতে পূর্ণ ঈসা কেন তাদেরকে এই কাজ করতে দিলেন? তিনি এটি হতে দিয়েছিলেন যেন নবীদের কিতাবের কালাম পূর্ণ হয়, যেখানে লেখা আছে মসীহকে অবশ্যই দুঃখভোগ করতে হবে এবং মরতে হবে, আর তিন দিনের দিন পুনরুত্থিত হতে হবে, যেন তার উপর যারা ঈমান আনবে তারা গুনাহের ক্ষমা পায়। যেমন করে নবীগণ ভবিষ্যৎবাণী করেছেন মসীহ হবে জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো। এখন আমরা ইঞ্জিল শরীফ থেকে দেখব সেই কালো রাতে ঈসাকে ধরে নেওয়ার পর কি হয়েছিল। কিতাব বলে,
সেই লোকেরা ঈসাকে নিয়ে মহা ইমামের কাছে গেল। সেখানে প্রধান ইমামেরা, বৃদ্ধ নেতারা ও আলেমেরা একসঙ্গে জমায়েত হলেন। পিতর দূরে দূরে থেকে ঈসার পিছনে যেতে যেতে মহা ইমামের উঠানে গিয়ে ঢুকলেন। সেখানে রক্ষীদের সঙ্গে বসে তিনি আগুন পোহাতে লাগলেন। প্রধান ইমামেরা এবং মহাসভার সমস্ত লোকেরা ঈসাকে হত্যা করবার জন্য তার বিরুদ্ধে সাক্ষ্যের খোঁজ করছিলেন, কিন্তু কোনো সাক্ষ্যই তারা পেলেন না। ঈসার বিরুদ্ধে অনেকেই মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, কিন্তু তাদের সাক্ষ্য মিলল না। তখন কয়েকজন উঠে তার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষ্য দিল, আমরা ওকে বলতে শুনেছি মানুষের তৈরি এই এবাদতখানা আমি ভেঙে ফেলব এবং তিন দিনের মধ্যে এমন একটা এবাদতখানা তৈরি করব যা মানুষের নয়। কিন্তু তবুও তাদের সাক্ষ্য মিলল না। তখন মহাইমাম সকলের সামনে দাঁড়িয়ে ঈসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো জবাবই দেবে না? তোমার বিরুদ্ধে এই লোকেরা এইসব কি সাক্ষ্য দিচ্ছে? ঈসা কিন্তু জবাব না দিয়ে চুপ করে রইলেন। মহা ইমাম আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি গৌরবময় আল্লাহর পুত্র মসীহ? ঈসা বললেন, আমি সেই। আপনারা সর্বশক্তিমান আল্লাহর ডান দিকে ইবনে আদমকে বসে থাকতে দেখবেন এবং আসমানের মেঘের সঙ্গে আসতে দেখবেন। এতে মহা ইমাম তার কাপড় ছিঁড়ে বললেন, আর সাক্ষীর আমাদের কি দরকার? আপনারা তো শুনলেন যে ও কুফরি করল। আপনারা কি মনে করেন? তারা সবাই ঈসাকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন। তখন কয়েকজন তার গায়ে থুথু দিলেন এবং তার মুখ ঢেকে তাকে ঘুষি মেরে বললেন, তুই না নবী? কিছু বল দেখি। তারপর রক্ষীরা তাকে নিয়ে গিয়ে চড় মারতে লাগল। পিতর যখন নিচে উঠানে ছিলেন তখন মহা ইমামের একজন চাকরানী সেখানে আসল। সে পিতরকে আগুন পোহাতে দেখল এবং ভালো করে তার দিকে তাকিয়ে দেখে বলল, আপনিও তো ওই নাসরতের ঈসার সঙ্গে ছিলেন। পিতর কিন্তু অস্বীকার করে বললেন, তুমি কি বলছো তা আমি জানিও না, বুঝিও না। এই বলে পিতর বাইরের দরজার কাছে গেলেন, আর তখনই একটা মোরগ ডেকে উঠল। চাকরানিটা পিতরকে সেখানে দেখে যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের আবার বলল, এই লোকটি ওদের একজন। পিতর আবার অস্বীকার করলেন। যারা কাছে দাঁড়িয়েছিল তারাও কিছুক্ষণ পর পিতরকে বলল, নিশ্চয় তুমি ওদের একজন, কারণ তুমি তো গালিলের লোক। পিতর তখন নিজেকে বদদোয়া দিলেন এবং কসম খেয়ে বললেন, তোমরা যার সম্বন্ধে বলছ তাকে আমি চিনি না। আর তখনই দ্বিতীয়বার মোরগ ডেকে উঠল। ঈসা যে বলেছিলেন মোরগ দুবার ডাকবার আগেই তুমি তিনবার বলবে যে তুমি আমাকে চেনো না, সেই কথা তখন পিতরের মনে পড়ল। তাতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। খুব ভোরে প্রধান ইমামেরা ও বৃদ্ধ নেতারা সবাই ঈসাকে হত্যা করবার কথাই ঠিক করলেন। তারা ঈসাকে বেঁধে নিয়ে গিয়ে রোমীয় প্রধান শাসনকর্তা পিলাতের হাতে দিলেন। ঈসাকে শত্রুদের হাতে যে ধরিয়ে দিয়েছিল সেই এহুদা যখন দেখল ঈসাকে বিচারে দোষী বলে ঠিক করা হয়েছে, তখন তার মনে খুব দুঃখ হল। সে প্রধান ইমামদের ও বৃদ্ধ নেতাদের কাছে সেই 30টা রূপার টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমি নির্দোষীকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দিয়ে গুনাহ করেছি। তারা বললেন, তাতে আমাদের কি, তুমিই তা বুঝবে। তখন এহুদা সেই রূপার টাকাগুলো নিয়ে বাইতুল মোকাদ্দসের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল এবং গলায় দড়ি দিয়ে মরল। ইহুদি নেতারা ভোরবেলায় ঈসাকে কাইয়াফার কাছ থেকে রোমীয় প্রধান শাসনকর্তা পিলাতের বাড়িতে নিয়ে গেলেন। তারা কিন্তু সেই বাড়ির ভিতরে ঢুকলেন না, যেন পাকসাফ থেকে উদ্ধার ঈদের মেজবানি খেতে পারেন। তখন পিলাত বাইরে তাদের কাছে এসে বললেন, এই লোকটিকে তোমরা কি দোষে দোষী করছ? ইহুদি নেতারা বললেন, এ যদি খারাপ কাজ না করত তবে আমরা তাকে আপনার কাছে আনতাম না। পিলাত তাদের বললেন, একে তোমরা নিয়ে গিয়ে তোমাদের শরীয়ত মতে বিচার করো। এতে ইহুদি নেতারা পিলাতকে বললেন, কিন্তু কাউকে মৃত্যুর শাস্তি দেবার ক্ষমতা তো আমাদের হাতে নেই, কিভাবে নিজের মৃত্যু হবে ঈসা আগেই তা বলেছিলেন, এটা ঘটল যাতে সেই কথা পূর্ণ হয়। তখন পিলাত আবার বাড়ির মধ্যে ঢুকলেন এবং ঈসাকে ডেকে বললেন, তুমি কি ইহুদিদের বাদশাহ? ঈসা বললেন, আপনি কি নিজে থেকেই এই কথা বলছেন, না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে? পিলাত জবাব দিলেন, আমি কি ইহুদি? তোমার জাতির লোকেরা আর প্রধান ইমামেরা তোমাকে আমার হাতে দিয়েছে, তুমি কি করেছ? ঈসা বললেন, আমার রাজ্য এই দুনিয়ার নয়, যদি আমার রাজ্য এই দুনিয়ার হতো তবে আমি যাতে ইহুদি নেতাদের হাতে না পড়ি সেই জন্য আমার লোকেরা যুদ্ধ করত, কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। পিলাত ঈসাকে বললেন, তাহলে তুমি কি বাদশাহ? ঈসা বললেন, আপনি ঠিকই বলেছেন যে আমি বাদশাহ, সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমি জন্মেছি এবং সেই জন্যই আমি দুনিয়াতে এসেছি, যে কেউ সত্যের সে আমার কথা শোনে। পিলাত তাকে বললেন, সত্য কি? এই কথা বলে তিনি আবার বাইরে ইহুদি নেতাদের কাছে গিয়ে বললেন, আমি এর কোনো দোষ দেখতে পাচ্ছি না। ঈসাকে দেখে হেরোদ খুব খুশি হলেন, তিনি ঈসার সম্বন্ধে অনেক কথা শুনেছিলেন, তাই তিনি অনেক দিন ধরে তাকে দেখতে চাইছিলেন। হেরোদ আশা করেছিলেন ঈসা তাকে কোনো অলৌকিক কাজ করে দেখাবেন। তিনি ঈসাকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু ঈসা কোনো কথারই জবাব দিলেন না। প্রধান ইমামেরা এবং আলেমেরা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে ঈসাকে দোষ দিতে লাগলেন। তখন হেরোদ ঈসাকে অপমান ও ঠাট্টা করলেন, আর তার সৈন্যেরাও তাই করল। তারপরে ঈসাকে জমকালো একটা পোশাক পরিয়ে তিনি তাকে পিলাতের কাছে পাঠিয়ে দিলেন। এর আগে হেরোদ ও পিলাতের মধ্যে শত্রুতা ছিল, কিন্তু সেই দিন থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হল। পিলাত তখন প্রধান ইমামদের, নেতাদের এবং সাধারণ লোকদেরকে ডেকে একত্র করে বললেন, আপনারা এই লোকটিকে এই দোষ দিয়ে আমার কাছে এনেছেন যে লোকদের সে সরকারের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে আমি আপনাদের সামনেই জেরা করেছি। আপনারা তার বিরুদ্ধে যেসব দোষ দিচ্ছেন তার একটাতেও সে দোষী বলে আমি প্রমাণ পাইনি। হেরোদও নিশ্চয় তার কোনো দোষ পাননি, কারণ তিনি তাকে আমাদের কাছে ফেরত পাঠিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হত্যা করবার মতো এমন কোনো অন্যায় কাজও সে করেনি, তাই আমি তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেব। তিনি এই কথা বললেন কারণ উদ্ধার ঈদের সময়ে প্রত্যেকবারই তাকে একজন কয়েদিকে ছেড়ে দিতে হতো, কিন্তু লোকেরা একসঙ্গে চেঁচিয়ে বলতে লাগল, ওকে দূর করুন, বারাব্বাকে আমাদের কাছে ছেড়ে দিন। এই বারাব্বাকে শহরের মধ্যে বিদ্রোহ ও খুনাখুনির জন্য জেলে দেওয়া হয়েছিল। পিলাত কিন্তু ঈসাকে ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই জন্য তিনি লোকদের আবার সেই একই কথা বললেন, কিন্তু লোকেরা এই বলে চেঁচাতেই থাকল, ওকে ক্রুশে দিন, ক্রুশে দিন। পিলাত তৃতীয়বার লোকদের বললেন, কেন, এই লোকটি কি দোষ করেছে? আমি তো তার কোনো দোষই দেখতে পাচ্ছি না যাতে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া যায়, সেই জন্য আমি তাকে অন্য শাস্তি দেবার পর ছেড়ে দেব। তখন পিলাত ঈসাকে নিয়ে গিয়ে ভীষণভাবে চাবুক মারবার হুকুম দিলেন। সৈন্যরা কাটালতা দিয়ে একটা তাজ গেঁথে ঈসার মাথায় পরিয়ে দিল। পরে তাকে বেগুনে কাপড় পরাল এবং তার কাছে গিয়ে বলল, ওহে ইহুদিদের বাদশাহ, মারহাবা, এই বলে সৈন্যরা তাকে চড় মারতে লাগল। পিলাত আবার বাইরে এসে লোকদের বললেন, দেখো, আমি ওকে তোমাদের কাছে বের করে আনছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি ওর কোনো দোষই খুঁজে পাচ্ছি না। ঈসা সেই কাটার তাজ আর বেগুনে কাপড় পরা অবস্থায় বাইরে আসলেন। তখন পিলাত লোকদের বললেন, এই দেখো সেই লোক। ঈসাকে দেখে প্রধান ইমামেরা আর কর্মচারীরা চেঁচিয়ে বললেন, ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন। পিলাত লোকদের বললেন, তোমরাই ওকে নিয়ে গিয়ে ক্রুশে দাও, কারণ আমি ওর কোনো দোষই দেখতে পাচ্ছি না। ইহুদিনে তারা পিলাতকে বললেন, আমাদের একটা আইন আছে, সেই আইন মতে তার মৃত্যু হওয়া উচিত, কারণ সে নিজেকে ইবনুল্লাহ বলেছে। পিলাত যখন এই কথা শুনলেন তখন তিনি আরও ভয় পেলেন। তিনি আবার বাড়ির মধ্যে গিয়ে ঈসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছ? ঈসা কিন্তু পিলাতকে কোনো জবাব দিলেন না। এই জন্য পিলাত ঈসাকে বললেন, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি কি জানো যে তোমাকে ছেড়ে দেবার বা ক্রুশের উপর হত্যা করবার ক্ষমতা আমার আছে? ঈসা জবাব দিলেন, উপর থেকে আপনাকে ক্ষমতা দেওয়া না হলে আমার উপরে আপনার কোনো ক্ষমতাই থাকত না, সেই জন্য যে আমাকে আপনার হাতে দিয়েছে তারই গুনাহ বেশি। এই কথা শুনে পিলাত ঈসাকে ছেড়ে দেবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু ইহুদি নেতারা চেঁচিয়ে বললেন, আপনি যদি এই লোকটাকে ছেড়ে দেন তবে আপনি সম্রাট সিজারের বন্ধু নন। যে কেউ নিজেকে বাদশাহ বলে দাবি করে সে তো সম্রাট সিজারের শত্রু। পিলাত যখন দেখলেন যে তিনি কিছুই করতে পারছেন না, বরং আরও গোলমাল হচ্ছে, তখন তিনি পানি দিয়ে লোকদের সামনে হাত ধুয়ে বললেন, এই লোকের রক্তের জন্য আমি দায়ী নই, তোমরাই তা বুঝবে। জবাবে লোকেরা সবাই বলল, আমরা এবং আমাদের সন্তানেরা ওর রক্তের দায়ী হব। তখন পিলাত লোকদের সন্তুষ্ট করবার জন্য বারাব্বাকে তাদের কাছে ছেড়ে দিলেন আর ঈসাকে হত্যা করবার জন্য দিলেন।
এইভাবে ঈসাইয়া 700 বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা পূর্ণ হয়েছিল। তিনি লিখেছিলেন,
তিনি অত্যাচারিত হলেন ও কষ্টভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো, লোম ছাটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না।
ঈসাইয়া মসিহের বিষয়ে আরও লিখেছেন,
যারা আমাকে মেরেছে আর তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি, আর যারা আমার দাড়ি উপড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। যখন আমাকে অপমান করা ও আমার উপর থুতু ফেলা হয়েছে তখন আমি আমার মুখ ঢেকে রাখিনি।
আজকে আমরা দেখলাম যে কীভাবে ইহুদি নেতারা নাজাদদাতার বিরুদ্ধে গিয়ে অত্যাচার করে এবং মৃত্যুর দোষে দোষী করে নবীদের কিতাবের লেখা পূর্ণ করেছিল। কেন ধর্মীয় নেতারা ঈসাকে মৃত্যুর দোষে দোষী করেছিল? তারা এই জন্য দোষী করেছিল কারণ সত্যের নূর তাদের সহ্য হয়নি। ঈসা তাদেরকে সত্যি বলেছিলেন আর সেই সত্যি তাদের ভণ্ডতা এবং দুষ্টতা তুলে ধরেছিল। নূর দুনিয়াতে নেমে এসেছিলেন, কিন্তু লোকেরা তাদের দুষ্টতার কারণে অন্ধকারকে বেছে নিল। এখনও আদম সন্তানেরা আলো সহ্য করতে পারে না, তাদের একমাত্র সমাধান হচ্ছে এটিকে নিভিয়ে ফেলা। এই বিষয়ে কিতাব ঘোষণা করছে,
সেই নূর অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার নূরকে জয় করতে পারেনি। তবু দুনিয়ার মানুষ তাকে চিনল না। তিনি নিজের দেশে আসলেন কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবে যতজন তার উপর ইমান এনে তাকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি আল্লাহর সন্তান হবার অধিকার দিলেন।
প্রিয় বন্ধুগণ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। নিশ্চিত হউন যে আমাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন, যেন দাউদ নবী মসিহের সম্পর্কে যা লিখেছেন তা আদম সন্তানদের মাধ্যমে কিভাবে পূর্ণ হল তা দেখতে পারি। কিতাবে লেখা আছে,
আমার চারপাশে একদল দুষ্ট লোক কুকুরের মতো করে আমাকে ঘিরে ধরেছে, তারা আমার হাত ও পা বিঁধেছে।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ঈসাইয়া নবী মসিহের দুঃখভোগ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা গভীরভাবে চিন্তার মাধ্যমে আল্লাহ আপনাকে রহমত দান করুন।
তিনি অত্যাচারিত হলেন ও কষ্টভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো, লোম ছাটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না।